বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
হুরিমাত عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব এবং কণ্ঠ রুদ্ধ হয়ে আহত হয়ে উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া, আর যা কোনো বেতিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 22 জানুয়ারি, 8 মাঘ এবং ফার্সি 2 বাহমান। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনে স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্টসে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টসে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন, ইয়েমেনে সৌদি আরবের বর্বরোচিত গণহত্যা এবং বাংলাদেশে নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের উদ্যোগের প্রতিক্রিয়া সম্পর্কে আলাদা দুটি প্রতিবেদন। এরপর থাকবে সাপ্তাহিক অনুষ্ঠান ইরান ভ্রমণ। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে ধারাবাহিক পরিবেশনা ইরান ইরাক যুদ্ধের ইতিহাস। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। কয়েক সপ্তাহের মধ্যে ভিয়েনায় চুক্তি না হলে পরমাণু সমঝোতার আশা ছেড়ে দিতে হবে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য। ইয়েমেনে বেসামরিক অবস্থানে সৌদি জোটের ভয়াবহ হামলা, জাতিসংঘের নিন্দা, হুথিদের প্রতিশোধের অঙ্গীকার। পদত্যাগ করে নিরপেক্ষ নির্বাচন দিলে আওয়ামী লীগের উপর মানুষের ঘৃণা কমবে, বিএনপি নেতা গয়েশ্বরের মন্তব্য। এবং ভারতের উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নয়া জোটের ঘোষণা দিলেন ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন দাবি করেছেন, ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনর্জীবনের আলোচনা ফলপ্রসূ করার জন্য আর মাত্র কয়েক সপ্তাহ সময় বাকি আছে। তিনি শুক্রবার জেনেভায় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরোভের সঙ্গে বৈঠকের পর এ মন্তব্য করেন। ব্লিংকেন দাবি করেন, এখনও পরমাণু সমঝোতায় ফিরে যাওয়ার জন্য একটি জানালা খোলা আছে, কিন্তু আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভিয়েনায় একটি চুক্তিতে পৌঁছা সম্ভব না হলে পরমাণু সমঝোতাকে আবার কার্যকর করার আশা ছেড়ে দিতে হবে। ভিয়েনা আলোচনা বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে অবস্থান করছে বলেও দাবি করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় তিনি ইরানকে বিষয়টির গুরুত্ব ভালো করে বোঝানোর জন্য মস্কোর প্রতি আহ্বান জানিয়েছেন। এদিকে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গত 27 ডিসেম্বর থেকে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন বিষয়ক অষ্টম দফা আলোচনা চলছে। একটি খসড়া চুক্তির শব্দগুচ্ছ ও বাক্য নিয়ে সংলাপে অংশগ্রহণকারী দেশগুলো আলোচনা চালিয়ে যাচ্ছে বলে আইআরআইবির সংবাদদাতা জানিয়েছেন। ইয়েমেনের মধ্যাঞ্চলীয় সাদা প্রদেশ ও পশ্চিমাঞ্চলীয় হুদাইদা শহরে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটে পাশবিক বিমান হামলায় অন্তত 76 জন নিহত ও 150 আহত হয়েছেন। গতকাল সাদা ও হুদাইদায় দিনভর বোমাবর্ষণ করে সৌদি আরব। সাদার একটি কারাগারে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় অন্তত 70 জন নিহত এবং 138 জন আহত হন। ইয়েমেনের জনপ্রিয় হুথি আন্দোলনের একজন কর্মকর্তা ও ডক্টরস উইদাউট বর্ডার্স বা MSF নামের একটি দাতব্য সংস্থা এ তথ্য জানিয়েছে। অনেকে গুরুতর আহত হওয়ায় নিহত ব্যক্তির সংখ্যা আরও বাড়তে পারে। সাদা প্রদেশের আল জমহুরি হাসপাতালের বরাত দিয়ে আল মাসিরা টেলিভিশন জানিয়েছে, কারাগারটির ধ্বংসস্তূপের নিচ থেকে 62 জনের লাশ উদ্ধার করা হয়েছে, বাকি 8 জন আহত অবস্থায় মারা গেছেন। সাদার গভর্নর মোহাম্মদ জাবের আওয়াত বলেছেন, বহু আন্তর্জাতিক সংস্থা এর আগে এই কারাগারটি পরিদর্শন করেছে। এদিকে সৌদি নেতৃত্বাধীন জোট গতকাল ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হুদাইদা শহরেও বিমান হামলা চালায়। শহরের বিভিন্ন আবাসিক লক্ষ্যবস্তুতে চালানো এ হামলায় অন্তত 6 বেসামরিক ব্যক্তি নিহত ও 18 জন আহত হয়েছে। এদিকে ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিল বলেছে, সৌদি আরব সর্বশেষ যে গণহত্যা চালিয়েছে তাতে তারা বিনা শাস্তিতে পার পাবে না। একই সঙ্গে ইয়েমেনের উপর সৌদি নেতৃত্বাধীন আরব জোটের এই হত্যাযজ্ঞের বিষয়ে আন্তর্জাতিক সমাজের নিরবতার কঠোর নিন্দা জানানো হয়েছে। লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে, গতকাল ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিল এক বিবৃতিতে বলেছে, যারা এই গণহত্যার সময় নিরাপত্তা পালন করছে তারা যেন সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে হামলার সময় চিৎকার না করে। ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের বিবৃতিতে আরো বলা হয়েছে, দেশের টেলিকমিউনিকেশন নেটওয়ার্কের উপর হামলা করার মানে হচ্ছে তারা আরও বর্বরতা চালাবে এবং এই খবর যাতে গণমাধ্যমে প্রকাশ না হয় সেজন্য তারা তাদের মিত্র ইহুদিবাদ ইসরায়েল এবং আমেরিকার মতো টেলিকমিউনিকেশন নেটওয়ার্কের উপর হামলা চালিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের হত্যাযজ্ঞ সত্ত্বেও সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত আগের মতোই ব্যর্থ হবে। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের ভয়াবহ বিমান হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে ব্যাপারে তদন্ত চালানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। শুক্রবার রাতে নিউ ইয়র্কে জাতিসংঘের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, ইয়েমেন যুদ্ধে জড়িত সব পক্ষকে গুতেরেস আবারও একথা জানিয়ে দিয়েছেন যে আন্তর্জাতিক আইন অনুযায়ী বেসামরিক নাগরিক এবং বেসামরিক স্থাপনায় হামলা নিষিদ্ধ। তিনি অবিলম্বে শুক্রবারের হামলার স্বচ্ছ ও কার্যকর তদন্ত চালানোর আহ্বান জানান। ওদিকে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি সংযুক্ত আরব আমিরাত থেকে বিদেশি কোম্পানিগুলোকে তাদের কর্মকাণ্ড গুটিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন। জেনারেল সারি বলেন, সংযুক্ত আরব আমিরাত থেকে বিদেশি কোম্পানিগুলোকে চলে যেতে হবে এই কারণে যে তারা একটি অনিরাপদ দেশে বিনিয়োগ করেছে। তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতের শাসকরা ইয়েমেনের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখা পর্যন্ত দেশটি ক্রমেই আরও বেশি অনিরাপদ হয়ে উঠবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিলে বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের উপর দেশের মানুষের ঘৃণা ও ক্ষোভ কমবে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ সম্পর্কে ঢাকা থেকে জানাচ্ছেন আমাদের বিশেষ সংবাদদাতা।
ক্ষমতা থেকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিলে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের ওপর দেশের মানুষের ঘৃণা ও ক্ষোভ কমবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় ক্ষমতাসীনদের উদ্দেশ্যে গয়েশ্বর চন্দ্র বলেন, আপনাদের দেশের বাইরে পালিয়ে যাবার সুযোগ নেই, দেশেই যদি থাকতে হবে সরকারে বা বিরোধী দলে যেখানেই থাকেন শান্তিতে থাকতে চাইলে সেরকম উদ্যোগ দিন, স্বেচ্ছায় পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচন দিন, এতে করে দেশের মানুষ আপনাদের উপরে যত ক্ষোভ আছে তা কমে যেতে পারে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ঘরে বসে আলোচনা করে সমস্যার ফয়সলা হবে না, পরিবেশ পরিস্থিতি বিবেচনায় রাজপথের পাশাপাশি ঘরকে অবহেলা করারও সুযোগ কম। এর অর্থ এই নয় যে সরকারের বিধি নিষেধ দীর্ঘকাল আমরা মানতে বাধ্য, সময়ই আমাদের বলে দেবে কখন কি করতে হবে। গয়েশ্বর বলেন, আমাদের নেত্রী খালেদা জিয়ার মুক্তি বা বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে সরকারের 144 ধারা ভঙ্গ করে কর্মসূচি হয়েছে। 88% মানুষ বলছে রাজনৈতিক কারণে বাংলাদেশে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মন্ত্রী, এমপি ও নেতাকর্মী সহ সরকারের নানা দুর্নীতির প্রসঙ্গটিতে তিনি বলেন, হয়তো বিরোধী দলের নেতাকর্মীদের কারাগারে যাবার পর্বটা শেষ হবে, তবে কারাগার ফাঁকা থাকবে না। নানা দুর্নীতি সন্ত্রাস সহ অপকর্মের সঙ্গে জড়িত ক্ষমতাসীনদের কারাগারে যেতে হবে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। এদিকে বাংলাদেশে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কাফন মিছিল করেছেন সেখানকার আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ দুপুর তিনটায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে কয়েকশো শিক্ষার্থীর অংশগ্রহণে মিছিলটি শুরু হয়, পরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীরা বলেন, আমাদের এক দফা এক দাবি, ভিসির পদত্যাগ। এই দাবিতে 20 জানুয়ারি বুধবার দুপুর তিনটায় আমাদের 24 জন শিক্ষার্থী অনশনে বসেন। প্রায় 72 ঘন্টা অতিবাহিত হওয়ার পরও আমাদের দাবি মেনে নেওয়া হয়নি। ভারতের মজলিশে ইত্তেহাদুল মুসলিমিন বা মিম প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে নয়া জোটের ঘোষণা দিয়েছেন। কলকাতা থেকে সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা।
ভারতের মজলিশে ইত্তেহাদুল মুসলিমিন বা মিম প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে নয়া জোটের ঘোষণা দিয়ে বলেছেন, নির্বাচনের জোট সফল হলে রাজ্যে 2 জন মুখ্যমন্ত্রী ও 3 জন উপমুখ্যমন্ত্রী হবেন। তিনি আজ শনিবার উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত ঘোষণা করেন। নয়া জোটের নাম হয়েছে ভাগিদারি পরিবর্তন মোর্চা। এর মধ্যে রয়েছে আসাদউদ্দিন ওয়াইসির দল মিম, বাবু সিং কুশওয়ার জন অধিকার পার্টি এবং বামন মেশরামের ভারত মুক্তি মোর্চা। এই জোটের আহ্বায়ক হয়েছেন বাবু সিং কুশওয়া। মিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি আজ এ সংক্রান্ত ঘোষণা দিয়ে বলেন, ওয়াইসি বলেন, যদি এই জোট ক্ষমতায় আসে তাহলে 2 জনকে মুখ্যমন্ত্রী করা হবে। একজন মুখ্যমন্ত্রী হবেন দলিত, অন্যজন হবে ওবিসি এবং 3 জন উপমুখ্যমন্ত্রী হবেন, যাতে মুসলিম সমাজের পক্ষ থেকে উপমুখ্যমন্ত্রী হবেন। জন অধিকার পার্টির প্রধান বাবু সিং কুশওয়া বলেন, এখন এই জোটে আরও দল আসতে পারে। এসপি এবং বিজেপির মধ্যে লড়াই এবার বিজেপি এবং ভাগিদারি পরিবর্তন মোর্চার মধ্যে হবে। সমাজবাদী পার্টির জোট 3 নম্বরে চলে গেছে বলেও মন্তব্য করেন জন অধিকার পার্টির প্রধান বাবু সিং কুশওয়া। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আপনারা শুনছেন বিশ্ব সংবাদ। আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ সেদেশের জনগণের সমস্যা সমাধানে সহযোগিতার হাত বাড়াতে গোটা বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি ইরানের বার্তা সংস্থা ইরান প্রেসকে এক সাক্ষাৎকারে এ আহ্বান জানান। জবিউল্লাহ মুজাহিদ বলেন, সম্প্রতি আফগানিস্তানের অর্থনীতি শীর্ষক যে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সেটার বার্তা ছিল আফগান জনগণের সমস্যা সমাধানে গোটা বিশ্বের উচিত তালেবানের সঙ্গে নানা ক্ষেত্রে, বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা করা। গোটা অঞ্চলের দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে তালেবান ভালো কিছু পরিকল্পনা হাতে নিয়েছে বলে তিনি জানান। তালেবান আফগানিস্তানের ক্ষমতা নেওয়ার পর দেশটিতে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। গত 19 জানুয়ারি আফগান প্রেসিডেন্ট প্রাসাদে আফগানিস্তানের অর্থনীতি শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর প্রতিনিধিদের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থাগুলোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে আফগানিস্তানের অর্থনৈতিক সমস্যা সহ দেশটির নানা সংকট নিয়ে আলোচনা হয়েছে। রাশিয়ার সঙ্গে যখন আমেরিকায় প্রচণ্ড রকমের সামরিক উত্তেজনা চলছে, তখন ভূমধ্য সাগরে নেটো সামরিক জোটের মহড়া চালানোর ঘোষণা দিয়েছে পেন্টাগন। এ ঘোষণার পর মার্কিন নেতৃত্বাধীন নেটো জোটের সঙ্গে রাশিয়ার উত্তেজনা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। আমেরিকা ও নেটো জোটের এই বিশাল সামরিক মহড়ার বিপরীতে প্রশান্ত মহাসাগর থেকে আটলান্টিক মহাসাগর পর্যন্ত বিশাল জলসীমায় রাশিয়া সামরিক মহড়া চালাবে বলে জানিয়েছে। এই মহড়ায় প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরে মোতায়েন রাশিয়ার সমস্ত নৌবহর যোগ দেবে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র গতকাল জানিয়েছেন, সোমবার থেকে ভূমধ্য সাগরে তাদের মহড়া শুরু হবে এবং এতে বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান অংশ নেবে। নেপচুন স্ট্রাইক 22 নামের এই মহড়া আগামী 4 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। আমেরিকার একটি সামরিক ইউনিট গোপনে সিরিয়ার উত্তরাঞ্চলীয় রাকা প্রদেশের একটি পানির বাঁধে হামলা চালিয়েছিল। বেসামরিক লক্ষ্যবস্তু হওয়ার পরও মার্কিন বাহিনী এই হামলা চালায় বলে নিউ ইয়র্ক টাইমস পত্রিকা বৃহস্পতিবার খবর দিয়েছে। 2017 সালের 26 মার্চ আমেরিকার সামরিক বাহিনীর টাস্কফোর্স 9 ইউনিট তাপকা বাঁধের উপর হামলা চালায়। মার্কিন বাহিনী বাঁধটি ধ্বংস করার জন্য বিশাল আকারের কয়েকটি বোমা ব্যবহার করে, যার মধ্যে অন্তত একটি বিএলইউ 109 ব্লাঙ্কার ব্লাস্টার বোমা ছিল। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। সৌদি আরব ইয়েমেনে ভয়াবহ গণহত্যা চালিয়েছে, এতে এখন পর্যন্ত 77 ব্যক্তি নিহত হয়েছে। এ হামলায় সৌদি আরবের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
ইয়েমেনের মধ্যাঞ্চলীয় সাদা প্রদেশ ও পশ্চিমাঞ্চলীয় হুদাইদা শহরে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের পাশবিক বিমান হামলায় অন্তত 77 জন নিহত ও প্রায় 230 জন আহত হয়েছে। চলতি নতুন বছর শুরু হওয়ার পর সৌদি ও সংযুক্ত আরব আমিরাতের ভাড়াটে সেনাদের সাথে ইয়েমেনি যোদ্ধাদের বেশ কটি বড় ধরনের সংঘর্ষ হয়েছে। সৌদি আরব গতকাল ইয়েমেনের কারাগার ও বেসামরিক অবস্থান লক্ষ্য করে যে বর্বরোচিত হামলা চালিয়েছে তা গণহত্যা এবং স্পষ্ট যুদ্ধাপরাধ। এই গণহত্যার মাধ্যমে সৌদি আরব দুটি লক্ষ্য অর্জন করতে চেয়েছে। প্রথমত, আমিরাতের বিরুদ্ধে ইয়েমেনিদের সাম্প্রতিক অভিযানের প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছে সৌদি আরব। মূলত রিয়াদ এটা দেখানোর চেষ্টা করেছে যে ইয়েমেন ইস্যুতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে নীতিগত কোনো পার্থক্য নেই এবং তারা ঐক্যবদ্ধ। অর্থাৎ ইয়েমেন যুদ্ধে আমিরাতের পক্ষ থেকে আরও বেশি সহযোগিতা পাওয়ার আশায় সৌদি আরব এই হত্যাকাণ্ড চালিয়েছে। সৌদি আরবের দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে ব্যাপক গণহত্যা চালিয়ে ইয়েমেনিদেরকে সতর্ক করে দেয়া ও তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা। রিয়াদ এবার তাই পৌঁছে দিতে চেয়েছে যে সৌদি আরব অথবা আমিরাতের বিরুদ্ধে হামলা চালালে ইয়েমেনিদেরকে কঠোর প্রতিক্রিয়ার সম্মুখীন হতে হবে। তবে বিস্ময়ের ব্যাপার হচ্ছে সৌদি আরব ইয়েমেনের সাদা প্রদেশ ও পশ্চিমাঞ্চলীয় হুদাইদা শহরে এত বড় গণহত্যা চালানোর পরও আন্তর্জাতিক সমাজ ও পাশ্চাত্যের বৃহৎ শক্তি সম্পূর্ণ নীরব রয়েছে। অথচ ইয়েমেনিরা গত সপ্তাহে যখন আমিরাতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল তখন নিরাপত্তা পরিষদ সহ পাশ্চাত্যের বৃহৎ শক্তিগুলো ঠিকই আনসারুল্লাহকে নিন্দা জানিয়েছিল। বেসামরিক মানুষজনের ওপর সৌদি গণহত্যার ব্যাপারে আন্তর্জাতিক সমাজ টু শব্দটিও করছে না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ইয়েমেন সংঘাতের অবসান ঘটা উচিত এবং কূটনৈতিক উপায়ে এই সংকট অবসানের জন্য আমরা সবার প্রতি আহ্বান জানাই। অন্যদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস সৌদি অপরাজগের নিন্দা জানিয়ে বেসামরিক মানুষজন ও স্থাপনার উপর হামলা বন্ধ করতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। পর্যবেক্ষকরা বলছেন কোনো কোনো ব্যক্তির এসব বক্তব্য বিবৃতি কেবলই দায়সারা গোছের এবং ইয়েমেনিদের রক্ষায় কেউ এগিয়ে আসছে না, ফলে সৌদি আরব আরও বেশি বেপরোয়া হয়ে উঠেছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
আমাদের ভাষ্যকারের পর্যালোচনাটি শুনলেন। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা বলেছেন, নির্বাচন কমিশন গঠন আইনে অনেক অপূর্ণতা রয়েছে, এই আইনটির অনেক সংশোধন করতে হবে। আর বিএনপি নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকার ইসি গঠন নিয়ে জাতিসংঘে আরেকটি নাটক করছে। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
নির্বাচন কমিশন গঠন নিয়ে সরকার যে আইন করতে যাচ্ছে তা জাতিসংঘে আরেকটি নাটক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ আইন 2022 খসড়া 17 জানুয়ারি মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে। আগামীকাল রোববার নির্বাচন কমিশন বিল জাতীয় সংসদে ওঠার কথা রয়েছে। এ প্রসঙ্গে ডক্টর মোশাররফ হোসেন বলেছেন, আমরা বলেছি আওয়ামী লীগের অধীনে বিএনপি কখনো কোনো নির্বাচনে যাবে না, কেননা আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারে না। সুতরাং এসব সংকট সমাধানে আওয়ামী লীগ সরকারের পদত্যাগের কোনো বিকল্প নেই। তাই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তিনি। এ প্রসঙ্গে সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন,
আশা করেছিলাম এবং সরকারও বলেছিল এমন একটা আইন করবে যেটা সকল বিতর্ক অবসান ঘটাবে, একটা গ্রহণযোগ্য নির্বাচন কমিশন করতে হবে, সেটা হচ্ছে না বলে আশঙ্কা।
এদিকে বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা বলেছেন, নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত আইনের প্রস্তাবনায় অনেক অপূর্ণতা রয়েছে, এই আইনটির অনেক সংশোধন করতে হবে। আজ রাজধানীতে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন রাজনৈতিক দলের সদিচ্ছার উপরে নির্ভর করছে শীর্ষক এক বিতর্ক অনুষ্ঠানে এটিএম শামসুল হুদা এমন মন্তব্য করেন। রাজধানীর চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বা FDC ডিবেট ফর ডেমোক্রেসি এই ছায়া সংসদ বিতর্কের আয়োজন করে। প্রস্তাবিত আইনটি নিয়ে এটিএম শামসুল হুদা বলেছেন, এখানে আস্থার অভাব রয়েছে, আরও তদারকির দরকার ছিল, এত তাড়াহুড়ার প্রয়োজন ছিল না। এই আইনের খসড়া পড়ে মনে হচ্ছে এটি সার্চ কমিটি গঠনেরই একটি খসড়া। তিনি বলেন, নির্বাচন কমিশনের মতো জায়গায় আমাদের অত্যন্ত সৎ ও পরিচ্ছন্ন মানুষ প্রয়োজন, কিন্তু প্রস্তাবিত আইনে বলা হয়েছে যদি কারো বিরুদ্ধে অভিযোগ থাকে এবং তিনি যদি অব্যাহতি পান তাহলে তাকে নিয়োগ দিতে বাধা নেই। এটি আমার কাছে ভালো লাগেনি। এটিএম শামসুল হুদা বলেন, 50 বছরে অনেক সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে, তাই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে গড়ে তুলতে হবে। তিনি বলেন, স্বাধীনতার 50 বছর হয়ে গেছে কিন্তু কোনো রাজনৈতিক দল চায় না একটি ভালো নির্বাচন কমিশন গঠন করা হোক। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে সাপ্তাহিক অনুষ্ঠান ইরান ভ্রমণ। ইরান ভ্রমণ।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। রেডিও তেহরানের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক বিশেষ সাপ্তাহিক আয়োজন ইরান ভ্রমণের আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
গত আসর থেকে আমরা নতুন প্রদেশ গুলেস্তানে ঘুরে বেড়াচ্ছি। এই প্রদেশের সংক্ষিপ্ত ইতিহাস, এখানকার আবহাওয়া এবং এখানকার জনবসতি নিয়ে খানিকটা কথা বলার চেষ্টা করেছি। পুরাতাত্ত্বিকদের দৃষ্টিতে এই প্রদেশটি ইরানের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সমৃদ্ধ একটি প্রদেশ, কারণ এখানে রয়েছে ঐতিহাসিক ও প্রাকৃতিক ব্যতিক্রম ধর্মী বহু নিদর্শন। আর্কিওলজিস্টরা গুলিস্তানকে ইরানের সবচেয়ে সমৃদ্ধতম অঞ্চল বলে মনে করে।
আজ আমরা গুলেস্তানের প্রাচীন শহর গোম্বাদে কাবুসে যাবার চেষ্টা করব। শহরটির এরকম নাম হবার একটা কারণ অবশ্য আছে, তার আগে বরং শহরটির নামের অর্থ জেনে নেওয়া যাক। গোম্বাদ শব্দের অর্থ হল গম্বুজ, আর কাবুস হলো নাম। এখানে রয়েছে বিখ্যাত কাবুস গম্বুজ টাওয়ার। এই টাওয়ারের খ্যাতির জন্যই শহরের নামটি এরকম হয়েছে। সংক্ষেপে এই শহরটিকে গম্বাদ বলা হয়। গম্বাদ ইরানের উত্তরাঞ্চলে অবস্থিত। তেহরান থেকে এর দূরত্ব হল 493 কিলোমিটার। গম্বাদ শহরের অধিকাংশ অধিবাসী তুর্কমেনি। মরু শহর হবার কারণে এখানকার আবহাওয়া গ্রীষ্মে প্রচণ্ড রকম গরম আর শীতকালে নাতিশীতোষ্ণ থাকে। এই শহর নিয়ে আজ আমরা কথা বলার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গে আছেন যথারীতি, এই প্রত্যাশা রইল।
ইসলাম পূর্ব যুগে যেসব শহর গড়ে উঠেছিল, গম্বাদে কাবুস তাদের মধ্যে অন্যতম। হিজরি তৃতীয় এবং চতুর্থ শতাব্দীতে এই শহরের ব্যাপক খ্যাতি ছিল, কিন্তু 620 হিজরিতে মোগলদের হামলায় শহরটি পুরোপুরি বিরান হয়ে গিয়েছিল। মোগলরা শহরটিকে এমনভাবে ধ্বংস করেছিল যে তাদের ধ্বংসলীলার পর শহরটির ঐতিহ্যের নাম নিশানা পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। বর্তমানে গম্বাদে কাবুস শহরটি কাবুস টাওয়ারের অস্তিত্বের কারণে বিশেষভাবে পরিচিত ও বৈশিষ্ট্যপূর্ণ। কাবুস টাওয়ারটি গম্বাদে কাবুস শহরের কেন্দ্রে একটি টিলার উপরে অবস্থিত। এই টাওয়ারটি ইটের তৈরি বিশ্বের সর্বপ্রাচীন ও সর্ববৃহৎ টাওয়ার হিসেবে পরিচিত। সহস্রাধিক বছরের পুরনো এই টাওয়ারটি কেবল প্রাচীন ইরানের জন্যই নয়, বরং সমগ্র বিশ্বের জন্যই গর্বের একটি বিষয়। আর এ কারণেই গবেষক বা বিশ্ব পর্যটকদেরকে এই টাওয়ারটি বেশ আকৃষ্ট করেছে। পশ্চিমা ইরান বিশেষজ্ঞ প্রফেসর আর্থার ওফাম পোপ তাঁর ইরানের স্থাপত্য নামক গ্রন্থে কাবুস টাওয়ার সম্পর্কে লিখেছেন, আলবোর্জ পর্বতমালার পূর্ব প্রান্তের নিম্নাংশে ইরানের স্থাপত্যকলার একটি শ্রেষ্ঠ শিল্পকর্ম রয়েছে। এই শিল্পকর্মটি হল কাবুস গম্বুজ।
এটা মূলত কাবুস ইবনে ভাস্মগিরের সমাধি। গম্বাদের এই ইটের টাওয়ার ইরানের ইসলামী স্থাপত্যকলার অন্যতম একটি নিদর্শন। পার্বত্য বা টিলাময় অঞ্চলে এমনিতেই একটু উঁচু, সেই উঁচু এলাকার মধ্যে 15 মিটার উঁচু একটি টিলা। ওই টিলার উপরে স্থাপিত হয়েছে 55 মিটার উঁচু এই টাওয়ারটি। এর নির্মাণ কাল হচ্ছে হিজরি 397 সাল। আল জিয়ার রাজবংশের শ্রেষ্ঠ বাদশাহ কাবুস ইবনে ভাস্মগির নিজেই এটি নির্মাণ করেন। জিয়ারি শাসনামলে অর্থাৎ চতুর্থ শতাব্দীর দিকে স্থাপত্যকলা ছিল রাজি এবং খোরাসানি স্থাপত্য শৈলী প্রভাবিত। খোরাসানি স্টাইলের স্থাপত্যকলাকে ইরানের ইসলামী স্থাপত্যকলার প্রাথমিক নিদর্শন হিসেবে গণ্য করা হয়। ইসলামের আবির্ভাবের 50 বছর পরে এই স্টাইলটির সূচনা হয় এবং চতুর্থ শতাব্দী পর্যন্ত এই ধারা অব্যাহত থাকে। খোরাসানে নির্মাণ শৈলীর বৈশিষ্ট্য হল এটি খুব সহজ এবং সজ্জাগত জটিলতা মুক্ত। শ্রোতাবন্ধুরা, আসরের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটু মিউজিক বিরতি। সঙ্গে আছেন এই প্রত্যাশা রইল।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের। রেডিও তেহরানের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ইরান ভ্রমণের আজকের আয়োজনে রাজি স্থাপত্যকলার স্টাইলটির সূচনা হয় চতুর্থ শতাব্দীতে। ইরানে মোগল আক্রমণ পর্যন্ত এই স্টাইলটি অব্যাহত ছিল। এই সময়টাতে ইরানের স্থাপত্য শিল্পের ক্ষেত্রে ব্যাপক উৎকর্ষ সাধিত হয়। এ সময়কার স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্যটি ছিল নির্মাণ কাজে ইটের ব্যবহার। ইটের বিচিত্র এবং সর্বোত্তম ব্যবহার করে চমৎকার সব স্থাপত্য নির্মাণ করা হয়। পোড়ানো ইট, রোদে শুকানো ইট ইত্যাদি বিভিন্ন প্রকারের ইট ব্যবহৃত হতো, যেগুলোর রঙও ছিল বিভিন্ন ধরনের। যেমন পোড়ানো ইটের রং ছিল লালা, রোদে শুকানো ইটের রং ছিল ধূসর, আর বৃষ্টিপাতের ফলে ইটের রং কখনো কখনো ধানের রং অর্থাৎ বাদামি রং ধারণ করে।
সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক বৈশিষ্ট্যের কারণে এই টাওয়ারটির এমনিতেই একটা আলাদা গুরুত্ব রয়েছে। তাছাড়া এই টাওয়ারটি কাফেলা বা পথযাত্রীদের পথের দিক নির্দেশনাও প্রদান করে। টাওয়ারটি বহুদূর থেকে দেখা যায় বলে গতিপথ ঠিক করতে এটি সহযোগিতা। করে। এই টাওয়ারটির ভেতরের ডিজাইন বৃত্তাকার এবং সাদামাটা, আর বাইরের ডিজাইনটি বৃত্তাকার হলেও দশটি কোণ বিশিষ্ট। প্রত্যেক কোণেই কুফি হরফে খোদাই করে লেখা লিপিকর্ম দেখতে পাওয়া যায়। এগুলো ইটের তৈরি প্লেটে করা হয়েছে। কৌণিক এই টাওয়ারটির দক্ষিণ প্রান্তে একটি প্রবেশদ্বার রয়েছে। দরজাটির উচ্চতা 5.5 মিটার এবং প্রস্থে এটি 1.5 মিটার। আশ্চর্যের ব্যাপার হল, হাজার বছর পেরিয়ে যাবার পরও টাওয়ারটি দৃঢ়তার সাথে আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ফলে এটি যে বিশ্বের স্থাপত্যকলা বিশারদ কিংবা গবেষকদের দৃষ্টি আকর্ষণ করবে তাতে আর সন্দেহ কি।
ভাষা এবং গোত্রগত দিক থেকে এই প্রদেশটির লোকজন প্রধান দুটি পরিচয়ে পরিচিত। একটি গ্রুপ ফার্স নামে পরিচিত, অপর গ্রুপটি তুর্কেমেনি নামে পরিচিত। ফার্সরা কেন্দ্রীয় এবং দক্ষিণাঞ্চলে বসবাস করে। ফার্সদের মধ্যে স্থানীয় এবং অভিবাসী দুই ধরনের অধিবাসী রয়েছে। ফার্সরা গোরগানি, কাতুলি, ফান্দুরুস্কি এবং মাজান্দারানি ভাষায় কথা বলে। আর অপর গ্রুপটি হল তুর্কেমেনি। এরা উত্তরাঞ্চলে গোরগান সমতল ভূমিতে বসবাস করে।
তো শ্রোতা বন্ধুরা, হাতে আজ আর সময় নেই। যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গ দিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
সাপ্তাহিক অনুষ্ঠান ইরান ভ্রমণ শুনলেন। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে পত্র পত্রিকার পাতার নিয়মিত পরিবেশনা কথাবার্তা। কথাবার্তা সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 22 জানুয়ারি শনিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, সাবিতে কাফনের কাপড় পরে শিক্ষার্থীদের মৌন মিছিল ইত্তেফাক, মতামত বিসিএস উত্তীর্ণ চাকরি প্রার্থীদের আহাজারি প্রথম আলো। মানবজমিনের শিরোনাম, ডক্টর মোশাররফ বলেছেন ইসি গঠন নিয়ে আরেকটি নাটক করছে সরকার। কালের কণ্ঠের শিরোনাম, কাল সংসদে উঠবে নির্বাচন কমিশন গঠন আইন। প্রশ্ন ফাঁসের ঘটনায় উপজেলা ভাইস চেয়ারম্যান সহ 10 জন গ্রেপ্তার। যুগান্তর ভারতের শিরোনাম, কন্যাশ্রী সহ সামাজিক সুরক্ষা কর্মসূচিতে বাংলাকে 1,000 কোটি ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। আনন্দবাজার পত্রিকা, একা মোদির পক্ষে দেশ বদলানো অসম্ভব, তার মতো আরও আইকন চাই, দাবি হিমন্ত বিশ্ব শর্মার। দৈনিক সংবাদ প্রতিদিন, এখনও মুখ্যমন্ত্রী মুখ নিয়ে সিদ্ধান্ত হয়নি জানালেন প্রিয়াঙ্কা গান্ধী। আজকাল
এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক যুগান্তরের এক খবরে লেখা হয়েছে, সরকারি নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও প্রশ্নের উত্তর সরবরাহকারী চক্রের 10 সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। এদের মধ্যে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে একজন উপজেলা ভাইস চেয়ারম্যান ও একজন বরখাস্ত সরকারি কর্মকর্তার সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানিয়েছে ডিএমপি। শুক্রবার রাতে রাজধানীর মিরপুর, তেজগাঁও, শিল্পাঞ্চল ও কাকরাইল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
মতামত, বিসিএস উত্তীর্ণ চাকরি প্রার্থীদের আহাজারি প্রথম আলোর যুগ্ম সম্পাদক ও কবি সোহরাব হাসান তাঁর মতামত কলামে লিখেছেন, 8 জানুয়ারি বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েও চাকরি না পাওয়া 84 জন মেধাবী তরুণের কথা লেখার পর ভুক্তভোগী অনেকে যোগাযোগ করেছেন। কেউ ইমেল করেছেন, কেউ টেলিফোনে প্রতিকারের উপায় জানতে চেয়েছেন। আবার কয়েকজন চাকরি প্রার্থী প্রথম আলো অফিসে এসে তাঁদের করুণ অভিজ্ঞতা বর্ণনা করে আকুতি জানিয়েছেন। আমাদের জন্য কিছু একটা করুন, আমরা অন্য চাকরি না নিয়ে বিসিএস পাশ করে কি অন্যায় করেছি? সরকার চাকরি দেওয়ার বদলে এখন আমাদের দেশদ্রোহী হিসেবে চিহ্নিত করছে, এত বড় অন্যায় কি মেনে নেওয়া যায়? আমরা জনপ্রশাসনে ধর্ণা দিয়েছি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে আবেদন করেছি।
মতামত কলামটিতে আরও লেখা হয়েছে, এই চাকরি প্রার্থীরা মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তিদের সঙ্গে দেখা করে প্রতিকার চাইলে জবাব আসে, তাদের কিছু করার নেই, ওপর থেকে নির্দেশ এসেছে। বাংলাদেশে এই ওপর থেকে যে কত ওপরে তা একমাত্র ভুক্তভোগীরাই জানেন। যে দেশে আরাকান সালভেশন আর্মির প্রধানের ভাই জাতীয় পরিচয়পত্র পেয়ে যান, সেদেশে পুলিশ ও গোয়েন্দা সংস্থার রিপোর্ট কিভাবে হয়, কাকে তারা দেশপ্রেমিক ও দেশদ্রোহী বানায় তা অনুমান করা কঠিন নয়। কৌতূহলোদ্দীপক হল, নির্দিষ্ট বিসিএসএ উত্তীর্ণ হয়ে চাকরিরত ব্যক্তিকেও নেতিবাচক পুলিশ রিপোর্ট দিয়ে নতুন পদে যোগদান আটকে দিয়েছে তারা। কাল সংসদে উঠবে নির্বাচন কমিশন গঠন আইন, কালের কণ্ঠের শিরোনাম। এদিকে ইসি গঠন নিয়ে আরেকটি নাটক করছে সরকার, বলেছেন ডক্টর মোশাররফ। মানব জমিনের এই খবরে লেখা হয়েছে, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, নির্বাচন কমিশন গঠন নিয়ে সরকার যে আইন করেছে তা জাতির সঙ্গে আরেকটি নাটক। আমরা বলেছি, আওয়ামী লীগের অধীনে বিএনপি কখনো কোনো নির্বাচনে যাবে না, কেননা আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারে না। সুতরাং এসব সংকট সমাধানে আওয়ামী লীগ সরকারের পদত্যাগের কোনো বিকল্প নেই। তাই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন।
সাবিতে কাফনের কাপড় পরে শিক্ষার্থীদের মৌন মিছিল, ইত্তেফাক, মানব জমিনের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, উপাচার্যের পদত্যাগের দাবিতে কাফনের কাপড় পরে মৌন মিছিল করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 100 শিক্ষার্থী। আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর হতে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে। উপাচার্য অধ্যাপক ফরিদুদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা অনশন চালিয়ে যাচ্ছে। অনশনকারী শিক্ষার্থীরা প্রায় সবাই অসুস্থ হয়ে পড়েছে। এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। আনন্দবাজার পত্রিকার শিরোনাম, কন্যাশ্রী সহ সামাজিক সুরক্ষা কর্মসূচিতে বাংলাকে 1000 কোটি ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। বিস্তারিত খবরে লেখা হয়েছে, পশ্চিমবঙ্গে সুসংহত সামাজিক সুরক্ষা কর্মসূচিতে 1,25,00,000 অর্থ সাহায্যের সিদ্ধান্ত নিল বিশ্বব্যাংক। সম্প্রতি রাজ্য সরকারকে চিঠি পাঠিয়ে বিশ্বব্যাংকের পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। রাজ্য সরকারের কন্যাশ্রী, স্বাস্থ্য সাথীর মতো উন্নয়ন কর্মসূচিতে এটি বড় আন্তর্জাতিক স্বীকৃতি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রথমে তৃণমূল সরকারের সময় থেকেই মহিলাদের ক্ষমতায়ন এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে একের পর এক প্রকল্প গ্রহণ করেছে রাজ্য।
এখনও মুখ্যমন্ত্রী নিয়ে সিদ্ধান্ত হয়নি, জানালেন প্রিয়াঙ্কা। আজকালের এই শিরোনামের খবরে লেখা হয়েছে, শুক্রবার প্রিয়াঙ্কা গান্ধী ইঙ্গিত দিয়েছিলেন উত্তরপ্রদেশ নির্বাচনে কংগ্রেসের মুখ্যমন্ত্রী মুখ হচ্ছেন তিনি। শনিবার অবশ্য প্রিয়াঙ্কা জানিয়েছেন এই বিষয়ে দল এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। শুক্রবার নির্বাচনী ইশতেহার প্রকাশ করে কংগ্রেস, এক অনুষ্ঠানে তা প্রকাশ করেন প্রিয়াঙ্কা রাহুল। সেই অনুষ্ঠানেই এক প্রশ্নের জবাবে প্রিয়াঙ্কা বলেন, আপনারা কি অন্য কোনো মুখ দেখতে পাচ্ছেন? আমার মুখই তো সর্বত্র দেখা যাচ্ছে, তাই না? ব্যাস। শনিবার এই মন্তব্যের ব্যাখ্যা দিয়ে প্রিয়াঙ্কা বলেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর মুখ আমি একথা বোঝাতে চাইনি, লাগাতার প্রশ্নে মেজাজ হারিয়েছিলাম। উত্তরপ্রদেশে কংগ্রেসের মুখ্যমন্ত্রীর মুখ এখনও ঠিক হয়নি।
এক মোদীর পক্ষে দেশ বদলানো অসম্ভব, তার মতো আরও আইকন চাই, দাবি হিমন্ত বিশ্ব শর্মার। সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, দেশকে তিনি একটা উচ্চতায় নিয়ে যেতে চাইছেন, কিন্তু তিনি একা কি করবেন? দিনের শেষে তো তিনি একা। একজন মোদীর পক্ষে গোটা দেশকে বদলানো সম্ভব নয়। সংবাদ প্রতিদিনের অপর এক খবরে লেখা হয়েছে, বঙ্গ বিজেপির অন্তর্দ্বন্দ্ব নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় নেতৃত্ব, দূত পাঠাতে পারে দিল্লি। বঙ্গ বিজেপিতে বিদ্রোহ নিয়ে বিরক্ত ও উদ্বিগ্ন কেন্দ্রীয় নেতৃত্ব হস্তক্ষেপ করতে পারে। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গটিয়ে এনেছি।
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
প্রাত্যহিক অনুষ্ঠান কথাবার্তা শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে থাকছে ধারাবাহিক পরিবেশনা ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত আসরে আমরা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 598 নম্বর প্রস্তাব মেনে নেওয়ার ব্যাপারে জনগণকে উদ্দেশ্য করে ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইয়ের বাণী সম্পর্কে কথা বলেছি। আজকের আসরে আমরা ইরানের পক্ষ থেকে 598 নম্বর প্রস্তাব মেনে নেওয়ার পরবর্তী ঘটনাবলী বর্ণনা করব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইরান 598 নম্বর প্রস্তাব মেনে নেয়ার পর ইরাকের তৎকালীন শাসক সাদ্দাম বিষয়টিকে ইরানের দুর্বলতা বলে গ্রহণ করেন। তিনি ভাবতে থাকেন, এই মোক্ষম সুযোগকে কাজে লাগিয়ে ইরানে আগ্রাসন চালালে যুদ্ধের শুরুর বছরগুলোর মতো ব্যাপক সাফল্য আসবে এবং দেশটির বিস্তীর্ণ ভূখণ্ড দখল করা যাবে। এ ধারণার বশবর্তী হয়ে সাদ্দাম বাহিনী ইরাক ইরান সীমান্তের দক্ষিণ ফ্রন্ট থেকে শুরু করে উত্তর ফ্রন্ট পর্যন্ত বিস্তীর্ণ এলাকা জুড়ে হামলা শুরু করে। এই খবর পাওয়া মাত্র ইরানি তরুণ ও যুবকেরা সারা দেশ থেকে যুদ্ধ করার জন্য ইরাক সীমান্তের দিকে ছুটে যায়। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র দায়িত্ব ছিল গণবাহিনীকে সংগঠিত ও পরিচালিত করা, কিন্তু এত বেশি মানুষ গণবাহিনীর হয়ে যুদ্ধ করতে আসে যে IRGC-র পক্ষে তাদেরকে সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে।
এই বাহিনী গণমাধ্যম থেকে, বিশেষ করে রেডিও ও টেলিভিশন থেকে, জনতাকে ফ্রন্টে না যেতে অনুরোধ করে এবং যারা এরই মধ্যে চলে গেছে তাদেরকে যুদ্ধের নানা ধরনের কাজে লাগায়। এদিকে ইরাকি বাহিনীর আগ্রাসন প্রতিহত করার জন্য IRGC নিজে প্রতিরক্ষা ব্যুহ গড়ে তোলে। এসব ঘটনায় যুদ্ধ পরিস্থিতি আবার ইরানের অনুকূলে চলে আসে, যা ইরাকি বাহিনীর জন্য ছিল অকল্পনীয়। ঠিক এ সময়টিতে ইরাকি বাহিনী ইরানের খোররামশার ও আহওয়াজ শহর দখল করার জন্য এই দুই শহরের কাছাকাছি অবস্থান করছিল। এ অবস্থায় ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই ফ্রন্টে অবস্থানরত IRGC-র কমান্ডার মোহসেন রেজাইয়ের কাছে একটি বার্তা পাঠান। বার্তায় ইমাম বলেন, এবার আর কারো কাছ থেকে কোনো অজুহাত শোনা হবে না। এবারের যুদ্ধে প্রমাণিত হবে যে IRGC আবার প্রাণ ফিরে পাবে নাকি জনগণের কাছে একটি পরাজিত ও লাঞ্ছিত বাহিনী হিসেবে চিহ্নিত হবে।
ইমামের এই বার্তার খবর ফ্রন্টের ঘাঁটিগুলোতে পৌঁছে যাওয়ার পর ইরানি যোদ্ধারা প্রাণ ফিরে পান এবং আগ্রাসী ইরাকি বাহিনীর বিরুদ্ধে পূর্ণ উদ্যমে যুদ্ধ করার অনুপ্রেরণা লাভ করেন। ইরানি যোদ্ধারা দ্বিগুণ উৎসাহ উদ্দীপনা নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন এবং আগ্রাসী ইরাকি বাহিনীকে উচিত শিক্ষা দিয়ে দেন। ইরানের পাল্টা হামলায় পর্যুদস্ত ইরাকি বাহিনী বিভিন্ন ফ্রন্টে পশ্চাদপসারণ শুরু করে। ইরাকি টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান বাদ দিয়ে ঘোষণা করা হয় তাদের সেনারা দক্ষিণাঞ্চলীয় ফ্রন্ট থেকে পিছু হটে গেছে। ইরাকি সেনা মুখপাত্র টেলিভিশনের পর্দায় ঘোষণা করেন, শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে হাই কমান্ডের নির্দেশে তাদের সেনাদের সীমান্ত থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
এর অর্থ হচ্ছে ইরাকি বাহিনী যখন যুদ্ধক্ষেত্রে আবার মার খেতে থাকে এবং আন্তর্জাতিক অঙ্গনেও নিরাপত্তা পরিষদের প্রস্তাব মেনে না নেওয়ার কারণে চাপের মুখে পড়ে, তখন নিজেদের আগ্রাসী মনোভাব পরিত্যাগ করতে বাধ্য হয়। ইরানের বিরুদ্ধে ইরাকের পুনরায় আগ্রাসন এবং এরপর তাদের পিছু হটার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে ফলাও করে প্রচারিত হয়। ফরাসি বার্তা সংস্থা AFP তার বিশ্লেষণে জানায়, ইরানের উপর সামরিক চাপ সৃষ্টি এবং শান্তি আলোচনায় নিজের শক্তিশালী অবস্থান ধরে রাখার স্বার্থে ইরাক সীমান্ত থেকে নিজের সেনা সরিয়ে নিয়েছে। বাগদাদে অবস্থানরত বিদেশি কূটনীতিকদের একাংশ সাংবাদিকদের জানান, ইরাক নিজের ইচ্ছা অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকর করার কাজে নিজের নয়া সামরিক শক্তি ব্যবহার করতে চায়।
জার্মান বার্তা সংস্থা দেশটির গণমাধ্যম উদ্ধৃত করে জানায়, বাগদাদ যেভাবে নিজ ইচ্ছায় যুদ্ধ শুরু করেছিল সেভাবে নিজের ইচ্ছা অনুযায়ী শর্ত চাপিয়ে দিয়ে যুদ্ধ শেষ করতে চায়। জার্মান পত্রিকা রুন্ড শাও এক বিশ্লেষণে জানায়, সাদ্দাম মনে করেন তিনি এখন যা খুশি তাই ইরানের উপর চাপিয়ে দিতে পারবেন। এদিকে ইরাক নতুন করে ইরানে আগ্রাসন শুরু করেছিল বলে ইরানি জনগণ ইমানি বলে বলিয়ান হয়ে আবার আগ্রাসী বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এ সম্পর্কে BBC লন্ডন এক প্রতিবেদনে জানায়, ইরানে 1980 সালের শরতের মতো, অর্থাৎ ইরানে ইরাকের আগ্রাসনের সময়কার মতো পরিবেশ তৈরি হয়েছে। জনগণের মধ্যে আবার যুদ্ধের সাজ রব পড়ে গেছে। ইরান সরকারও বিষয়টির সর্বোচ্চ সদ্ব্যবহার করে যুদ্ধে নিজের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে।
ইরানে ইরাকের পূর্ণ আগ্রাসন প্রমাণ করে যে তেহরানের অবস্থান দুর্বল হতে দেখে বাগদাদ আবার রাষ্ট্র দখলের নেশায় মেতে ওঠে। কিন্তু ইরাকের শাসকের এই ধারণা ভুল প্রমাণিত হতে সময় লাগেনি। ইরাকি বাহিনী চেয়েছিল ইরানের আরও বেশি ভূখণ্ড দখল করে ইরানি যোদ্ধাদের আরও ক্ষতি করতে। কিন্তু ইমাম খোমেনি এবারও দেশরক্ষার কাজে এগিয়ে আসেন এবং তাঁর একটি বার্তায় যুদ্ধের পথ পরিবর্তিত হয়ে যায়। ইরানের পক্ষ থেকে 598 নম্বর প্রস্তাব মেনে নেওয়ার শুধু যে সাদ্দাম সরকার খুশি হয়েছিল তাই নয়, ইরানের ইসলামী শাসন ব্যবস্থা বিরোধী সন্ত্রাসী মোনাফিকিন গোষ্ঠীও বিষয়টিকে একটি সুযোগ হিসেবে গ্রহণ করে। রাজাভি ও তার সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা চরম অবমাননাকর শর্ত মেনে নিয়ে ইরাকের রাজনৈতিক আশ্রয় গ্রহণ করে এবং ইরানের ইসলামী শাসন ব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
ইরান 598 নম্বর প্রস্তাব মেনে নেওয়ার সঙ্গে সঙ্গে ইরাকি শাসক সাদ্দামের সভাপতিত্বে দেশটির সেনা কমান্ডাররা জরুরি বৈঠকে মিলিত হন। ওই বৈঠকে সন্ত্রাসী মোনাফিকিন গোষ্ঠীর নেতা মাসুদ রাজাবিও অংশ নেন। বৈঠকে সিদ্ধান্ত হয় ইরাকি বাহিনীর পৃষ্ঠপোষকতায় মোনাফিকিন গোষ্ঠীর সন্ত্রাসীরা ইরানে ঢুকে পড়বে এবং তারা তেহরানের রাষ্ট্র ক্ষমতা দখল করবে। ওই বৈঠকে সাদ্দামকে রাজাবি বলেন, আপনি এ ব্যাপারে নিশ্চিন্ত থাকুন যে আমার গোষ্ঠীর লোকেরা মাত্র কয়েক ঘন্টার মধ্যে ইরাক সীমান্ত থেকে 250 কিলোমিটার দূরে ইরানের হামেদান শহরে প্রবেশ করবে। সাদ্দাম এই অভিযানে সম্মতি দেন এবং বলেন, এবার হয়তো ইরানের বর্তমান সরকারকে ধ্বংস করে দেওয়া সম্ভব হবে। মোনাফিকিন গোষ্ঠী সাদ্দামের সহযোগিতায় ইরানের ইসলামী শাসন ব্যবস্থাকে ধ্বংস করে নিজে ক্ষমতায় বসার বাসনায় ইরানে অভিযান চালানোর প্রস্তুতি নেয়।
তো শ্রোতা বন্ধুরা, ইরাক ইরান যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিকের আজকের সময় ফুরিয়ে এসেছে। আগামী আসরেও আপনাদের সঙ্গ পাওয়ার আশা রাখছি।
আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
ধারাবাহিক অনুষ্ঠান ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শুনলেন। শ্রোতাবন্ধুরা, শান্ত অধিবেশন থেকে বিদায় নেওয়ার আগে গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো আরও একবার। কয়েক সপ্তাহের মধ্যে ভিয়েনায় চুক্তি না হলে পরমাণু সমঝোতার আশা ছেড়ে দিতে হবে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য। ইয়েমেনে বেসামরিক অবস্থানে সৌদি জোটের ভয়াবহ হামলা, জাতিসংঘের নিন্দা, হুথিদের প্রতিশোধের অঙ্গীকার। পদত্যাগ করে নিরপেক্ষ নির্বাচন দিলে আওয়ামী লীগের ওপর মানুষের ঘৃণা কমবে, বিএনপি নেতা গয়েশ্বর এর মন্তব্য। এবং ভারতের উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নয়া জোটের ঘোষণা দিলেন ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি। শ্রোতা বন্ধুরা, ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। তো আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই বাংলাদেশ সময় রাত 10:23 এবং ভারত সময় রাত 9:53 আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি গাজী আব্দুর রশিদ এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.